সিসিফোরের পলিটিক্যাল হিস্ট্রি অফ আর্লি মেডিয়াভেল ইন্ডিয়ার 600 AD টু 1200 AD ইউনিট টু মডিউল 4 নিয়ে আলোচনা করছি, টুয়ার্ডস ট্রানজিশন। এর মধ্যে 4.1 কন্ডিশন ইন ইন্ডিয়া ডিউরিং দ্য প্রি সুলতানেট পিরিয়ড। 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর ভারতবর্ষের ইতিহাসের যে যাত্রা শুরু হয় তা ষোড়শ শতাব্দীর জার্মানির একগুচ্ছ স্বাধীন রাষ্ট্রের অবস্থার সঙ্গেই তুলনা করা যেতে পারে। হর্ষবর্ধনের সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর প্রতিষ্ঠিত হয় একগুচ্ছ স্বাধীন রাষ্ট্রের, যাদের মধ্যে কোনো ঐক্য ছিল না এবং ক্ষমতা লড়াইয়ে পরস্পর মেতে উঠেছিল। এই বিস্তীর্ণ ভূখণ্ডে সার্বভৌম কোনো রাজকীয় শক্তির উত্থান ঘটেনি। এই সময় আরব দেশের ইসলাম ধর্মীয়গণ যখন একের পর এক দেশ জয় করেছিল, তখন উত্তর ভারতের হর্ষবর্ধন এক বিরাট সাম্রাজ্যের ভিত রচনা করেছিলেন। প্রকৃতপক্ষে হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। সামন্ততান্ত্রিক সম্পর্কের দৃঢ়করণের ফলেই বড় বড় রাষ্ট্রজোটের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। পরিবর্তে ছোট ছোট সামন্ততন্ত্রী রাজার মধ্যে রেষারেষি ও সংঘাত বা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এই সময় উত্তর ভারতের বৃহত্তম রাষ্ট্র বলতে ছিল গৌড়, উত্তর ও পশ্চিম বাংলা, রাজধানী কনৌজ ও মৌখরী রাজ্য বা কেটে দোয়াব অঞ্চল, রাজধানী থানেশ্বর সহ পশুপতি রাজ্য, উত্তর দোয়াব বর্তমান দিল্লির চারপাশের অঞ্চল ও অরহিন্দ। এই তিনটি রাজ্য অনবরত নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকত। তবে এই সময়ে উত্তর ভারতের রাজনৈতিক প্রাণকেন্দ্র ছিল কনৌজ। বিদেশিরা মনে করত কনৌজ অধিকার মানে সমগ্র ভারতবর্ষ অধিকার। কনৌজ ছিল উত্তর ভারতের সার্বভৌমত্বের প্রতীক। পরবর্তীকালে দিল্লি সেই মর্যাদার অধিকারী হয়। গৌড়ের রাজা শশাঙ্ক সপ্তম শতাব্দীর তৃতীয় দশকের মধ্যে মগধ ও প্রয়াগ পর্যন্ত সমগ্র ভূভাগ দখল করে নেন। তিনি অধিকার করেন মহেন্দ্রগিরি নামের পর্বত পর্যন্ত বিস্তৃত অঞ্চলগুলি। মৌখরিদের বিরুদ্ধে শশাঙ্ক মালবের রাজার সঙ্গে মৈত্রীসূত্রে আবদ্ধ হন। অপরদিকে মৌখরিরা পুষ্যপতিদের সমর্থন লাভ করেন, কিন্তু যুদ্ধে বিজিত হন তারা। পরে পুষ্যপতি রাজের ছোট ভাই হর্ষবর্ধন সিংহাসন আরোহণ করেন। হর্ষবর্ধনের জীবনীকার বাণভট্ট লিখেছেন, হস্তিপৃষ্ঠের হাওদা ও সৈন্যদের শিরস্ত্রাণ একবারের জন্য খোলা হয়নি। হর্ষবর্ধন কার্যত সমগ্র উত্তর ভারত জয় করতে সমর্থ হয়েছিলেন। অবশ্য এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তারা দাক্ষিণাত্য অভিযানের পরিণতি হিসেবে পুলকেশীর সাথে পরাজয়ের কথা উল্লেখ করেছেন। তবে পুলকেশীর উত্তর দিকে আর অগ্রসর হওয়ার চেষ্টা করেননি। ত্রয়োদশ শতকের সূচনার আগে হর্ষবর্ধনের রাজ্যই ছিল শেষ সাম্রাজ্য। ভারত উপমহাদেশের এক প্রধান অংশ ছিল এর অন্তর্ভুক্ত। সাম্রাজ্যের অল্প একটু অংশই ছিল কেন্দ্রের সরাসরি শাসনাধীন। আধুনিক ঐতিহাসিকগণ মনে করেন হর্ষবর্ধনের রাজত্বকালে কাশ্মীর ছিল স্বাধীন। কাশ্মীর সম্পর্কে সম্পূর্ণ ঐতিহাসিক উপাদান হল কলহনের রাস্তরঙ্গিনী। উপরন্তু দেখা যায় হিউয়েনসাংয়ের 631 থেকে 633 পর্যন্ত থাকাকালীন সময়, তিনি যখন কাশ্মীর পরিদর্শন করেছিলেন, তখন কার্কোটার বংশের রাজা ধ্রুববর্মন তাকে আন্তরিক সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন। এই বংশের গুরুত্বপূর্ণ রাজা ছিলেন ললিতাদিত্য, তিনি ছিলেন সুদক্ষ যোদ্ধা। এই সময় তিনি যুদ্ধ চালিয়ে কনৌজ পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। নবম শতাব্দীর প্রথম দিকে কার্কোটা রাজবংশের পতন ঘটে এবং উৎপলা বংশের উত্থান ঘটে। এই রাজবংশের প্রথম রাজা ছিলেন অবন্তিবর্মন, 855 থেকে 883 খ্রিস্টাব্দ পর্যন্ত। এভাবে নানা রাজবংশের উত্থান পতনের মধ্য দিয়ে 1939 খ্রিস্টাব্দে দক্ষিণের শক্তিশালী আক্রমণকারীর শাহমীর কাশ্মীর দখল করে এক নতুন মুসলমান শাসনের সূচনা করেন। এভাবে কাশ্মীর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মুসলমান সাম্রাজ্যের শাসনাধীন হয়। 1586 খ্রিস্টাব্দে আকবর কাশ্মীরকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে কাশ্মীরের স্বাধীন অস্তিত্বের অবসান ঘটান। হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজের উত্তর ভারতের সবচেয়ে গৌরবের চরম শিখরে উঠেছিলেন হর্ষবর্ধন, চরম শিখরে উঠেছিল। পরবর্তীকালে কনৌজ মহোদয়শ্রী নামে অভিহিত হন। কনৌজকে কেন্দ্র করে বাংলার বিহারের পালগণ, মালব রাজপুতনার প্রতিহারগণ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূটগণ প্রত্যেকে কনৌজের উর্বর সমৃদ্ধশালী জমি দখলের জন্য সংগ্রামে লিপ্ত হন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার সেই সময়কার কনৌজের গুরুত্ব সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলেছেন, টিউটনিক বর্বর জাতির কাছে রোম যেমন ছিল আকর্ষণীয় এবং পশ্চিম এশিয়ার বিবদমান জাতিগুলির কাছে ব্যাবিলন যেমন ছিল গুরুত্বপূর্ণ ও ঈপ্সিত স্থান, সেইরূপ সমকালীন উত্তর ভারতের রাজনীতিতে কনৌজের স্থান। কনৌজ নিয়ে এইসব সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষ প্রায় 200 বছর ধরে স্থায়িত্ব লাভ করেছিল। ক্রম পরম্পরা নির্ণয় করা খুবই কঠিন হয়ে উঠেছিল। সুদীর্ঘকালের সংগ্রামের অবসান ঘটে, কিন্তু কিছুকালের মধ্যেই প্রতিহারদের উপর অন্ধকার অমানিশা নেমে আসে। রাষ্ট্রকূট রাজ তৃতীয় কৃষ্ণের মৃত্যুর পর রাষ্ট্রকূট রাজবংশ রক্তপাত শুরু হয়, আর দেবপাল এর মৃত্যুর পর পাল শক্তির অবসানের বা অবনতির সূচনা হয়। দেবপালের উত্তরাধিকারীগণ যেমন ছিলেন দুর্বল, তেমনি ছিলেন অকর্মণ্য। উত্তর ভারতের উপরোক্ত সংগ্রামে তিলে তিলে নিজেরা যেমন একদিকে নিঃশেষ হয়েছিল, অপরদিকে তেমনি উত্তর ভারতের রাষ্ট্রনৈতিক কাঠামো বিধ্বস্ত হয়েছিল। তারা সকলেই মুসলমান বিজয়ের পথ পরিষ্কার করে দিয়েছিল। সুলতান মাহমুদ 1019 খ্রিস্টাব্দে উত্তর ভারতের এই সংকটময় পরিস্থিতির সুযোগ গ্রহণ করে ত্রিচিন পালকে পরাজিত করে কনৌজ বিধ্বস্ত করেন, আর মহম্মদ ঘুরি কনৌজরাজ জয়চাঁদকে পরাজিত করে কনৌজ অধিকার করেন এবং এই অধিকারের সঙ্গে সঙ্গে কনৌজ তথা উত্তর ভারতের ভাগ্যাকাশে অন্ধকার ঘনিয়ে আসে। মুসলমান বিজয়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। দক্ষিণ ভারতে এ সময় প্রধান রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত ছিল। সেগুলি হলো চালুক্য রাজ্য, পল্লব রাজ্য, পাণ্ড্য রাজ্য। ইতিমধ্যে পল্লব এবং পাণ্ড্যরাজ্য চালুক্য আক্রমণ করে। 600 খ্রিস্টাব্দে পল্লবরা চালুক্যদের যুদ্ধে সাংগতিকভাবে পরাস্ত করে এবং রাজধানী অবরুদ্ধ করে রাখা অবস্থায় দ্বিতীয় পুলকেশী নিহত হন। তবে ভারতীয় সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল পল্লবরা। তারা মহাবলীপুরমে পাহাড় কেটে যে মন্দিরগুলি নির্মাণ করেছিলেন তা স্থাপত্য শিল্পের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্প সমগ্র দাক্ষিণাত্যকে প্রভাবিত করেছিল। পশ্চিমে চালুক্য রাজ্য 8ম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত অস্তিত্ব বজায় রাখে। এই সময় চালুক্য রাজ দ্বিতীয় কীর্তিবর্মন পরাজিত হন। মহারাষ্ট্রের রাষ্ট্রকূটদের হাতে তারপর প্রায় 200 শতাব্দী ধরে দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ আধিপত্য বজায় রাখে। সম্ভবত তৃতীয় ইন্দ্র 914 থেকে 922 খ্রিস্টাব্দ পর্যন্ত, তৃতীয় কৃষ্ণ 939 থেকে 965 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন রাষ্ট্রকূট রাজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। 915 খ্রিস্টাব্দে তৃতীয় ইন্দ্র প্রতিহার রাজকে পরাজিত করে কনৌজ অধিকার করেন। সাময়িকভাবে ভারত পর্যটক আল মাসুদি বলেন যে রাষ্ট্রকূটরা সেই সময় ভারতের সর্বশ্রেষ্ঠ নরপতি ছিলেন। রাজ্যের পূর্ণ সমৃদ্ধির সময় একদিকে যেমন তারা উত্তর ভারতে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন, তেমনি তৃতীয় কৃষ্ণ মালবের পারোমার এবং কাঞ্চির চালুক্যদের এবং তাঞ্জোরের চোলদের বিরুদ্ধেও অভিযান প্রেরণ করেন। এই চোলেরা কাঞ্চির পল্লবদের উৎখাত করেন। 949 খ্রিস্টাব্দে তৃতীয় কৃষ্ণ চোলরাজ প্রথম পরান্তককে পরাজিত করে চোলরাজ্যের উত্তরাংশ নিজ সাম্রাজ্যভুক্ত করেন। তিনি দূরদর্শিতার অভাববশত প্রতিবেশী রাজাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং শত্রুভাবাপন্ন করে তোলেন। দেখা যাচ্ছে খ্রিস্টীয় 10ম শতাব্দীতে উত্তর ভারতে তিনটি প্রধান শক্তি রাষ্ট্রকূট, পাল এবং গুর্জর প্রতিহার চরম অবক্ষয়ের সম্মুখীন হয়। সুতরাং আমরা দেখতে পাইলাম যে সুলতানি যুগের আগে ভারতবর্ষে একদিকে পাল বংশ, অপরদিকে চান্দেল্লা বংশ, আবার চৌহান বংশ, চালুক্য বংশ নিজেদের মধ্যে ক্ষমতা দ্বন্দ্বে এগিয়ে যায়। মুসলমান আক্রমণের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থার বৈশিষ্ট্য ছিল উত্তর ভারত এবং দক্ষিণ ভারত বর্ষে একাধিক স্বাধীন রাষ্ট্র বিভক্ত এবং প্রতিদ্বন্দ্বিতা সংঘর্ষে পরিপূর্ণ। সে সময় রাষ্ট্রের রাষ্ট্রীয় সংহতি বজায় রাখবার মতো কোনো সার্বভৌমত্ব শক্তি ছিল না। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষের জন্য উত্তর পশ্চিম সীমান্ত রক্ষায় ভারতীয় নরপতিরা ছিলেন সম্পূর্ণ উদাসীন। একাদশ শতক থেকে ভারতীয় রাজন্যবর্গ দেশের চরম সংকটে নিজেদের বিবাদ বিসম্বাদ ভুলে গিয়ে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে শক্তিজোট তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। মুসলমান আক্রমণকারীরা বারংবার একের পর এক আক্রমণ করে ভারতের রাজনৈতিক অর্থনৈতিক মেরুদণ্ডের বিকাশ ভেঙে দিয়ে গেছে। অথচ ভারতের কোথাও রাজন্যবর্গকে স্বাদেশিকতা বোধে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্র গঠন করতে দেখা যায়নি। তেমনই ভারতীয়গণ ঐক্যবদ্ধের পরিচয়ও দিতে পারেনি। ভারত এই অন্তঃসারশূন্য রাজনৈতিক অবস্থার সুযোগে দ্বাদশ শতকের শেষ থেকে মুসলমানরা ভারতীয় ভূখণ্ডের বড় বড় অংশ দখল করে নিতে শুরু করে। এর ফলে ভারতবর্ষ সম্পূর্ণ এক নতুন পরিস্থিতির উদ্ভব হয়।